যুক্তরাষ্ট্রে অভিবাসী কমিউনিটির সংবাদ মাধ্যমগুলো সাধারণত মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে তেমন একটা আগ্রহ দেখায় না, কিন্তু এবছর অভিবাসন সহ নানা বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে অভিবাসী কমিউনিটি এবং অভিবাসী কমিউনিটির সংবাদ মাধ্যমগুলো মধ্যবর্তী নির্বাচন নিয়ে বেশ তৎপর, এমন তথ্য উঠে এসেছে ভয়েস অফ আমেরিকার এলিজাবেথ লি এর একটি প্রতিবেদনে। এলিজাবেথ লি মূলত যুক্তরাষ্ট্রে থাকা বিভিন্ন ভাষার সংবাদ মাধ্যম এবং টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন, যেসব সংবাদ মাধ্যম এবং টেলিভিশন মূলত কমিউনিটি অভিবাসী কমিউনিটিকে নিয়ে কাজ করে তাদের সাক্ষাৎকার নিয়েছে এবং তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করেছে। এবং আমরা আজকে মূলত সে কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ডায়াসপোরা মিডিয়ার ভূমিকা এই বিষয় নিয়ে আলাপন করছি। এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন নিউ ইয়র্ক থেকে, একজন হচ্ছেন ফজলুর রহমান, প্রধান সম্পাদক সাপ্তাহিক ঠিকানা, এবং আরেকজন হচ্ছেন আবু তাহের, সিইও টাইম টিভি এবং সম্পাদক সাপ্তাহিক বাংলা পত্রিকা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাব তার আগে একটু জানিয়ে দেই যে আমাদের এই অনুষ্ঠান চলতে চলতেই আমরা যেমনটা বলছিলাম এলিজাবেথ লি এর প্রতিবেদন এবং তিনি যেসব সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন সেসব সম্পাদকদের কথাও আপনাদের শুনব। প্রথমে একটু যেতে চাই আবু তাহের আপনার কাছে, শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে এলিজাবেথ লি তার প্রতিবেদনে যেটা তুলে ধরেছেন যে আসলে মধ্যবর্তী নির্বাচন নিয়ে অভিবাসী কমিউনিটি তেমন একটা আগ্রহ দেখায় না, আপনার কি মত?
আমার মনে হয় যেটা যে মধ্যবর্তী যে নির্বাচন, এই নির্বাচনে নিউ ইয়র্কের বা আমেরিকা যারা অভিবাসী আছে এবছর তাদের প্রেক্ষাপটটি অবশ্যই ভিন্ন। কারণ আপনি আগে যেটা বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রোগ্রাম, যে কর্মসূচি, বিশেষ করে অভিবাসী কমিউনিটির ব্যাপারে তার যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির বিষয়টিকে তেলে হিসেবে নিয়েছে আমার মনে হয় অভিবাসী কমিউনিটি, যার কারণে এবারের নির্বাচনে অন্য যে কোনো নির্বাচনের চাইতে আমার মনে হচ্ছে যে অভিবাসী কমিউনিটির অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যময় বা সিগনিফিকেন্ট। আমরা নিউ ইয়র্কে দেখছি যে বাংলাদেশে অধ্যুষিত যে এলাকাগুলো আছে এর এলাকাগুলোতে যারা আমাদের বাংলাদেশি বা সাউথ এশিয়ান বা চাইনিজ বা হোয়াট এভার যারা অভিবাসী কমিউনিটি আছেন তারা তাদের প্রত্যেক এলাকাতেই অত্যন্ত তৎপর এবং বিভিন্ন মিডিয়াতে যারা যারা অংশগ্রহণ করছেন ওই এলাকাগুলোতে প্রার্থী যারা আছেন তারাও সেখানকার কমিউনিটি এবং কমিউনিটি মিডিয়া যেগুলো আছে সে মিডিয়াগুলোতে আসছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, সভা সমাবেশে তাদের আমন্ত্রণ জানাচ্ছেন। আমি তো গতকালকে রোববার এখানে ওইখানে জ্যাকসন হাইটে আমি বেশ কয়েকটি সমাবেশ দেখেছি। শনিবারেও আপনি জানেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে জয়ী হয়েছেন যিনি, অ্যাসেম্বলিতে ক্যাটালিনা ক্রুজ, তার সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করেছিল বাংলাদেশিরা। এর আগে এসআর একটি সংবর্ধনার আয়োজন করেছিল, সেখানে উপস্থিত ছিলেন জন লু যিনি সিনিয়র সিটি কন্ট্রোলার এবং এখন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে কাজ করছেন। সেখানে এসেছিলেন আপনার জেসিকা রামোস যিনি নিউ ইয়র্ক স্টেট সিনেটে উইন করেছেন প্রাইমারিতে, সেখানে এসেছিলেন ক্যাটারিনা ক্রুজ। আমাদের কমিউনিটির মধ্যে আপনি মনে করেন যে যিনি জোসেফ ফ্লোরের জায়গায় যিনি উইন করেছেন এলিজাবেথ একজন নতুন 28 বছরের বলা যায় তরুণী,
তিনি একজন অনেক সিনিয়র একজন রাজনীতিবিদকে হারিয়ে তারপর
হারিয়ে দিয়ে, হ্যাঁ, এবং তিনি বাংলাদেশি কমিউনিটির সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং তার যিনি অ্যাসিস্ট্যান্ট
এবং তিনি ককাসেও বেশ সক্রিয়,
হ্যাঁ, অত্যন্ত সক্রিয়। তো আমি বলবো যে ওভারঅল যদি বলেন তাহলে ইমিগ্রেন্ট কমিউনিটি আমার কাছে মনে হচ্ছে এবারের যে মধ্যবর্তী ইলেকশন এই ইলেকশন অত্যন্ত সক্রিয় অন্যান্য বারের চাইতে।
জি, আমরা একটু জিততে চাই ফজলুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন ফজলুর রহমান?
হ্যাঁ হ্যাঁ।
জি, একই প্রশ্ন আপনার কাছ থেকে একটু শুনে নিয়ে তারপর আমরা আসলে ভাগ ভাগ করেই আলোচনায় যাব। আমরা বলছিলাম শুরু থেকে যে আমাদের ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদন উঠে এসেছে যে সাধারণত অভিবাসী কমিউনিটি মধ্যবর্তী নির্বাচন নিয়ে খুব একটা তৎপর নয়, কিন্তু এবার বেশ তৎপর। আপনিও কি এমনটা মনে করেন আগের অতীত অভিজ্ঞতা দিয়ে?
হ্যাঁ, অনেকটা তো বটেই। এটা এই জন্যই যে আপনার কথার মধ্যেই যেটা আছে ওটাই আসলে প্রকৃত সত্য, যা আমরা অভিবাসী যারা এখানে জীবনযাপন করি তাদের আমরা যতই মেন স্ট্রিমের অন্য কথাগুলো বলি, তার শিল্প সাহিত্য সংস্কৃতির কথা, আসলে আমাদের মূল দৃষ্টি থাকে হচ্ছে যে ইমিগ্রেশন নিয়ে এই দেশের যে মূল যে শক্তি, প্রশাসনিক শক্তি, তারা কি ভাবছে, অর্থাৎ হোয়াইট হাউস কি দৃষ্টিভঙ্গি নিচ্ছে এই অভিবাসীদের সম্পর্কে, এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো এখন ট্রাম্প এই দেশের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সবাই মনে করছে যে এই ট্রাম্পের কারণে আজকে অভিবাসীরা খুব একটা সংকটের সম্মুখীন, এবং এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ যদি সিনেটে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আবার ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হয়, অর্থাৎ ট্রাম্পের যে রিপাবলিকান দলীয় যে শক্তি, সেই শক্তিটা খর্ব করতে পারলে সুবিধা হয়। তো এতদিন এই মধ্যবর্তী নির্বাচন নিয়ে অভিবাসী সমাজের একটু তৎপরতা কম থাকতো, এই কারণে যে তারা মনে করতো যে এই মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে তাদের এই মানে ইমিগ্রেশনের ব্যাপারে ততটা প্রভাব ফেলবে না। কিন্তু এবার মনে করছে যে এই এই সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে যদি আমরা সিনেটে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা দিতে পারি। সেই জন্যই এবার তৎপরতাটা খুব বেশি, একটিমাত্র কারণ হচ্ছে ইমিগ্রেশন।
আমরা আবার আলোচনায় আপনাদের দুজনের কাছে ফিরবো, তার আগে একটু অন্য একটি ভাষার একজন সম্পাদকের বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই। লস অ্যাঞ্জেলেসে স্প্যানিশ ভাষার একটি শক্তিশালী অর্থাৎ প্রভাবশালী সংবাদ পত্র হচ্ছে লা ওপিনিয়ন, এবং সেই পত্রিকাটির সম্পাদক গ্যাব্রিয়েল লার্নার তিনি কি বলছিলেন আমরা একটু শুনে নেই। আমরা শুনতে চাই লা ওপিনিয়ন পত্রিকার সম্পাদকের বক্তব্য।
Completely different and due to one word, Trump. This has been like an earthquake, a political earthquake for many of the Latinos. Trump positioned himself as a foe since the beginning of his campaign, when he defined that Mexican immigrants are criminals and are rapists. This created a lot of a strong reaction against Trump.
তিনি আসলে যেটি বলছিলেন তা যদি আমরা বাংলা ভাষায় রূপান্তর করি তাহলে বিষয়টি এভাবে দাঁড়ায়, তিনি বলছিলেন একেবারেই আলাদা, অর্থাৎ আগের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় এবারে নির্বাচনটি একেবারে আলাদা, এবং এর একটি কারণ হচ্ছে একটি মাত্র শব্দ, সেটি হচ্ছে ট্রাম্প। এটি একটি ভূমিকম্পের মতো এবং অনেক লেটিনোর জন্য একটি রাজনৈতিক ভূমিকম্প। ট্রাম্প তার প্রচার অভিযান শুরু করার পর যখন সে মেক্সিকান অভিবাসীদের অপরাধী ও ধর্ষক হিসেবে সংজ্ঞায়িত করেছেন, তখন থেকে সে নিজেকে শত্রু হিসেবে চিহ্নিত করেছেন, আর এর মাধ্যমে ট্রাম্প তার বিরুদ্ধে অনেক শক্তিশালী প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন। এটি ছিল তার বক্তব্যের বাংলা অনুবাদ। আমরা একটু যেতে চাই ফজলুর রহমান আপনার কাছে, আপনি কি মনে করেন, আসলে আপনি একটা বলছিলেন যে ইমিগ্রেশন একটি বড় ইস্যু, আপনার কি মনে হয় যে আসলে অভিবাসী ভোটাররা এখন সচেতন হয়েছেন এ কারণে যে তারা বিগত দুটি বছর দেখে বুঝতে পেরেছেন যে আসলে নির্বাচন এবং নির্বাচনে ভোট প্রয়োগ তাদের জীবনকে কতটা বেশি সরাসরি প্রভাব রাখতে পারে সেটি তারা বুঝতে পেরেছেন বলেই এখন অত বেশি তৎপর হয়েছে, আপনি কি মনে করেন?
আসলে মানুষকে তো সচেতন করে তার প্রয়োজন, তার সংকট, এইসব বিষয়গুলোই মানুষকে সচেতন করে তোলে। আসলে ট্রাম্প মানে হোয়াইট হাউসে বসবার পর থেকে ট্রাম্প নিজেই আসলে নিজেকে অভিবাসীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং অভিবাসীদের আর কোনো বিকল্প নেই তার বিরুদ্ধে দাঁড়ানোর ছাড়া। এ কারণেই অভিবাসীরা এখন মনে করছে যে তার হাত থেকে রেহাই পেতে গেলে, তাকে সরানো না গেলেও তাকে দুর্বল করবার একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা হিসেবেই এখন এই এই এবারের মধ্যবর্তী নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অভিবাসীদের কাছে। সে কারণে তাদের তৎপরতাও অনেক বেশি লক্ষণীয় হয়ে উঠেছে। আমরা এর আগেও দেখেছি যে মূল যে নির্বাচন, চার বছর পর পর যে নির্বাচনটা হয়, সেখানে কিছুটা তৎপরতা, বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটির যে ইমিগ্রেশন যে গোষ্ঠী আছে তাদের কাছে মূল নির্বাচনে কিছুটা তত্ত্বতা সক্রিয়তা দেখা গেলেও এই মধ্যবর্তী নির্বাচনে তেমন সক্রিয়তা দেখা যেত না। কিন্তু এবার একটিমাত্র কারণ যে ট্রাম্প অভিবাসীদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, সুতরাং অভিবাসীরা সক্রিয় হয়েছে যে এই সংকটের থেকে কিছুটা যদি পরিত্রাণ পাওয়া যায়, সম্পূর্ণভাবে যদি পরিত্রাণের ব্যবস্থা নাও করা যায়, তবু একটা যদি ভারসাম্যমূলক একটা অবস্থায় এসে দাঁড়ানো যায় তাও কিছুটা স্বস্তি মিলবে হয়তো। এই এই প্রত্যাশা নিয়েই
বিরুদ্ধে এভাবে অবস্থান নিয়েছেন বলে আমাদের মনে হয় না। যেমন ধরেন প্রেসিডেন্ট ট্রাম্পের আগে আপনি যেটা বলেছিলেন যে মেক্সিকানদের বা হিসপানিকদের বিরুদ্ধে যে কমেন্ট করেছেন, তারপরে তিনি ব্ল্যাকদেরকে নিয়ে আপনি জানেন যে কি কি বাজে কমেন্ট করেছিলেন, তারপরে তিনি মুসলমানদের বিরুদ্ধে যে মুসলিম ব্যান যেটা নিয়ে সারা যুক্তরাষ্ট্রে একটা সারা বিশ্বে একটা হইচই হয়ে গিয়েছে প্রথমেই, রাইট? এই অবস্থায় আমার কাছে মনে হয়েছে যারা ইমিগ্রেন্ট, শুধু ইমিগ্রেন্ট না, ইমিগ্রেন্ট, প্রো ইমিগ্রেন্ট, মাইনরিটি কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ, সিভিল সোসাইটি, এরা সবাই এদের সবাইকে তিনি একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিলেন এবং এই মধ্যবর্তী নির্বাচনকে তারা নিয়েছেন একটি চ্যালেঞ্জ হিসেবে। এবং আরেকটি জিনিস লক্ষণীয় যে এর আগে আমরা কখনো দেখি নাই কোন কংগ্রেসনাল প্রার্থী, যেমন এই যেটা আগে বলছিলাম আলেকজান্দ্রিয়া ওকাসিও যিনি জোকরাডিকে হারিয়ে দিয়েছেন, তিনি তার প্রোগ্রামের অন্যতম হচ্ছে যে আইসকে অ্যাবলিশ করে দেওয়া, মানে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টকে তিনি অ্যাবলিশ করে দেবেন, তিনি নিশ্চিন্ন করে দিতে চান। এটা তার প্রকাশ্য কর্মসূচি। এই ধরনের কর্মসূচি দিয়ে তিনি একজন, আপনি জানেন যে হি সাপোজ টু বি স্পিকার অফ দি হাউস জো ক্রাউডি, তাকে তিনি হারিয়ে দিয়েছেন। তা আমার কাছে মনে হয় যে এই সব কিছু মিলিয়ে যে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অবস্থান, বিভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে অবস্থান, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অবস্থান, এবং যারা লো ইনকাম পিপল তার ট্রাম্প সাহেবের যে বিভিন্ন কর্মসূচি, এমনকি আপনি যে নাফতা এবং এই যে আপনার এই যে বিভিন্ন তার প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে যে যুক্তরাষ্ট্রের যে ট্রিটি, যেগুলো মানে বাণিজ্য ট্রিটি, এই বিষয়গুলো নিয়েও বড় ধরনের অ্যাংজাইটি বিরাজ করছে। আমার মনে হয় যে এর সবকিছুকে সামনে নিয়ে এই নির্বাচনটাকে অনেকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন যে যদি প্রেসিডেন্ট যে একক ক্ষমতা, যেহেতু মেজরিটি হচ্ছে কংগ্রেস এন্ড সিনেটের দুই কক্ষেই তারা মেজরিটি এবং প্রেসিডেন্ট নিজেও রিপাবলিকান, সুতরাং এখানে যদি ক্ষমতার একটা ভারসাম্য ব্যালেন্স আনা যায় তাই এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে, এবং কংগ্রেসে কমপক্ষে যদি যেকোনো একটা লোয়ার হাউস অর সিনেট যেকোনো একটাকে হাতে নেওয়া যায় তাহলে কিছুটা কমপক্ষে ব্যালেন্স আসবে। এই জন্যই এই তৎপরতা লক্ষণীয় বলে মনে হচ্ছে।
জি, আমরা আসলে আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে সেটি কি হওয়া সম্ভব কিনা। এখন ডেমোক্রেট দলের যে অবস্থান, যে ধরনের দলীয় তৎপরতা, তাতে আসলেই কি কংগ্রেস অথবা সেনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা আসা সম্ভব কিনা, সেই আলোচনায় যাওয়ার আগে আমরা আসলে অনেক শ্রোতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, তাদের কাছ থেকে একটু প্রশ্ন বা মন্তব্য নিয়ে আবার আপনাদের কাছে ফিরব। এবং আমাদের সঙ্গে একজন শ্রোতা অপেক্ষা করছেন টেলিফোনে, তার কাছ থেকে একটু জেনে নিয়ে আসি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন।
But if you talk about how it affects you personally, they pay attention. So really, I think what is really important to Africans, healthcare, being legal. We have a lot of Africans who are undocumented.
আমরা আসলে শুনছিলাম আরেকজন উপস্থাপকের মন্তব্য। তিনি একটি জনপ্রিয় রেডিও টক শোর উপস্থাপক এবং সেই রেডিও টক শোটির নাম হচ্ছে ইম্প্যাক্ট, এবং তার নাম হচ্ছে পামেলা অ্যানচাং। তিনি একটি বক্তব্য দিচ্ছিলেন এলিজাবেথ লি এর প্রতিবেদনে, এবং সেই প্রতিবেদনের বা তার যে বক্তব্য সেটি আমরা শুনলাম। তার বাংলা অনুবাদটা এরকম যে ব্যক্তিগত পর্যায়ে কি প্রভাব পড়বে, আপনি যদি তা নিয়ে কথা বলেন তাহলে তারা মনোযোগী হয়, অর্থাৎ অভিবাসীরা মনোযোগী হন। আমরা তার বক্তব্য শুনেছি। আসলে আমাদের যে প্রযোজক রয়েছেন জয়তি দাশগুপ্ত, তিনি বললেন যে এই সময় বোধহয় এই বক্তব্যটি যাওয়া উচিত, সে কারণেই আমরা বক্তব্যটি শুনে নিলাম। এখন আমরা আসলে যেতে চাই আমাদের শ্রোতাদের কাছে। আমাদের সঙ্গে যে শ্রোতা রয়েছেন তার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্য করুন।
সাইদুল ভাই নমস্কার।
নমস্কার
জি, আমি কথা বলছি দীপক চক্রবর্তী বাংলাদেশ পঞ্চগড় থেকে।
জি দীপক চক্রবর্তী, আপনার প্রশ্নটি যদি আমাদের করেন।
আমার প্রশ্ন হচ্ছে এবং চ্যানেল অতিথির কাছে ধর্মদের কাছে, সেটা হচ্ছে যে মধ্যবর্তী যে নির্বাচন হতে ওখানে যে হতে যাচ্ছে এবং হবে,
জি
সেখানে সাধারণ জনগণ মানুষের কি চিন্তা ভাবনা ওরা করতেছে, নির্বাচনটা কিভাবে একটা সুষ্ঠুভাবে করানো যায় এবং কি এখানে নির্বাচনটা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য হবে, এই বিষয়ে যদি আমাদের।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আসলে এটি বোধহয় খুব বেশি আলোচনার দাবি রাখে না, তারপরও আমি দুজন অতিথির কাছে যেতে চাই। আমাদের বাংলাদেশ থেকে একজন শ্রোতা জানতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে কি করা যায়, অর্থাৎ হয়তোবা তিনি তার নিজস্ব অভিজ্ঞতা অর্থাৎ বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে প্রশ্নটি করেছে। আবু তাহের, আপনি কি মনে করেন এই প্রশ্নটি আসলে আমরা নিতে পারি?
আমার মনে হয় যে উনি যে প্রশ্নটি করেছেন তার প্রেক্ষাপট এবং তার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের দেশ কেন্দ্রিক বাংলাদেশ কেন্দ্রিক প্রেক্ষাপট অভিজ্ঞতা এবং সেখানকার যে রাজনৈতিক কালচার, এই কালচারকে সামনে রেখে তিনি প্রশ্নটি করেছেন। আমার মনে হয় যে এই প্রশ্নটি এইখানে খুব একটা প্রযোজ্য হবে না, যে যুক্তরাষ্ট্রের যে নির্বাচনের যে সিস্টেম, এই সিস্টেম আর বাংলাদেশের নির্বাচনের সিস্টেম একেবারেই ভিন্ন। এখানে নির্বাচনটা পুরোপুরি পরিচালিত হয় যে ইলেকশন যে কমিশন, সেই কমিশনের আন্ডারে, এবং এইখানে কোন ধরনের ইন্টারফিয়ারেন্স, সরকারি ইন্টারফিয়ারেন্স এর কোন সুযোগ বা কোন ধরনের প্রশ্নও নেই এখানে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে এইখানে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হওয়ার যে প্রশ্ন, এই প্রশ্ন আসে না। আর একটা হচ্ছে যে এখানে যে নির্বাচনের যে পরিবেশ, যে সিস্টেম,
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে কোন ধরনের অভিযোগের সুযোগ নেই অথবা অভিযোগ তৈরি হয়নি এমন না, অথবা
যেটা বলেছেন এটা হচ্ছে যে রাশিয়ান ইন্টারফিয়ারেন্স এর কথা যেটা আসছে, হ্যাকিং এবং অন্যান্য বিষয় যেগুলো এসেছে সেটা অবশ্যই আছে, কিন্তু আমি বলছি যে ইনসাইড দি ইউনাইটেড স্টেট, এই ইউনাইটেড স্টেটের ভিতরে এই প্রশ্ন।
জি, আমরা আসলে অন্য অন্য বিষয়ে যেতে চাই। আমরা যেমনটা শ্রোতার প্রশ্ন নেওয়ার আগে শুনছিলাম একজন রেডিও উপস্থাপকের বক্তব্য, যে তিনি আসলে বলছিলেন যে অভিবাসী কমিউনিটি আসলে কি শুনতে পছন্দ করে, আমরা সেই বিষয়টি নিয়েই একটু আলোচনা করতে চাই। আবু তাহের, আপনার কাছে আবার ফিরব। ফজলুর রহমান, আপনার কাছে যেতে চাই। আপনি একটি পত্রিকার প্রধান সম্পাদক, আপনি নিশ্চয়ই প্রতি সপ্তাহে আপনাদের সংবাদপত্রের মেকআপ করার সময় নিশ্চয়ই মাথায় রাখেন যে অভিবাসী কমিউনিটি আসলে কি শুনতে চায়, কি পড়তে চায়, সেই অনুসারেই আমি আমার পত্রিকার মেকআপ করব। সেই আলোকে আপনার কাছ থেকে জানতে চাই, অভিবাসী কমিউনিটি আসলে যুক্তরাষ্ট্রের নির্বাচন অথবা মধ্যবর্তী নির্বাচন নিয়ে কি ধরনের বিষয়ে জানতে চায়, তাদের অভিবাসন ছাড়া আর কি কি বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে যেটি আপনারা আপনাদের পত্রিকায় দেওয়ার চেষ্টা করেন?
আসলে এইটাই তো আমাদের মূল টার্গেট। আমাদের তো যে অভিবাসী যে পাঠক, তাদের সামনে রেখেই তো আমরা পত্রিকা এখানে প্রকাশ করি। তারা দুটো জিনিস জানতে চাই সবচেয়ে বেশি, একটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি কিভাবে চলছে, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, এটা একটা তাদের একটা জানার আগ্রহ থাকে। আর থাকে হচ্ছে এই দেশে অভিবাসীদের কি হচ্ছে, ইমিগ্রেশন নিয়ে কি হচ্ছে, নিত্য নতুন যে আইন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তারপরে এই বর্তমান সময়ে ট্রাম্পের আমলের যে একটা ওলট পালট এদিক ওদিক প্রতিনিয়ত হচ্ছে, সেসব নিয়ে আগ্রহ থাকে। সুতরাং আমাদের মাথায় ওইগুলো রেখেই আমাদের পত্রিকা মেকআপ তো পড়ে, আগে তো ওই নিউজগুলো তৈরি করা, সেইভাবেই আমাদের নিউজগুলো তৈরি করা হয়, তারপরে ওইগুলো গুরুত্ব অনুযায়ী আমরা মেকআপে তাদের ওই নিউজগুলোকে জায়গা করে দিই।
আবু তাহের আপনার কাছে একটু যেতে চাই, আমি যদি একটি মাস পেছনে যেতে চাই, তাহলে আপনি আপনার পত্রিকা এবং টেলিভিশন এই দুটি মাধ্যমে আসলে গত এক মাসে অভিবাসী সংক্রান্ত কি কি খবর দিয়েছেন যেটি অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে অথবা অনেক বেশি মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে অভিবাসীদের জন্য?
একটি তো আপনারা জানেন যে নাম্বার ওয়ান যে বিষয়টি আকর্ষণ করে সেটি হচ্ছে আমাদের কমিউনিটি অভিবাসন বা ইমিগ্রেশন সংক্রান্ত কোন পরিবর্তন বা নতুন কোন আইন যদি আসে সে বিষয়ক রিপোর্টটি। গত কিছুদিন থেকে যে রিপোর্টটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল সেটি হচ্ছিল যে যারা এখানে গ্রিন কার্ডের আবেদন করবেন বা সিটিজেনশিপের আবেদন করবেন তাদের কেউ যদি কোন ধরনের ওয়েলফেয়ার সরকারি সাহায্য নিয়ে থাকেন মেডিকেড এন্ড ইউ নো ফুড স্ট্যাম্প এন্ড আদার, তাহলে তাদের এই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন। এই সংবাদটি ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট গত কয়েক সপ্তাহের
মধ্যে। এই বিষয়টি যদি আপনি একটু বিস্তারিত আমাদেরকে জানান, কারণ যতটা আমি জানি যে নিউ ইয়র্কে যেসব অভিবাসী কমিউনিটি রয়েছে শুধু বাংলাদেশি আমেরিকানরা না অন্যান্য দেশের কমিউনিটির মানুষ অনেকেই রয়েছেন যারা এসব সুবিধা নিয়ে থাকেন, কারণ তারা আসলে নিতে বাধ্য হন, তারা অল্প আয় করেন এবং সেই অল্প আয়ের কারণে তাদের বাধ্যই স্বাস্থ্যসেবা নিতে হয়, অনেক ধরনের বিষয় রয়েছে। তো এটি যদি সত্যি বাস্তবায়িত হয়ে যায় তাহলে আসলে কি ধরনের প্রভাব পড়বে, সব মিলিয়ে যদি একটু বিস্তারিত আমাদেরকে জানান এই বিষয়টি।
ব্যাপারটা হচ্ছে যে অভিবাসী যারা এখানে আছেন তাদের আমার মনে হয় অ্যাবাউট 90% তারা যদি ফুড স্ট্যাম্প বা অন্যান্য সুবিধা নাও নেন কিন্তু মেডিকেড সুবিধাটি সবাই নিতে বাধ্য হন, কারণ এখানে আপনি জানেন যে স্বাস্থ্যসেবার যে বিষয়টি এটি অত্যন্ত ব্যয়বহুল, ঔষধ বলেন আর ডাক্তারের কাছে যাওয়া বলেন দুটোই অত্যন্ত ব্যয়বহুল। তো এখন প্রেসিডেন্ট ট্রাম্পের যে যে প্রপোজাল এই প্রপোজালটিকে মনে করা হচ্ছে যে সাংঘাতিক এন্টাই ইমিগ্রেন্ট একটা মানে উদ্যোগ যেটা যার মাধ্যমে যারা এই সুযোগ নেবে তাদেরকে এই গ্রিন কার্ডে পেতে মানে গ্রিন কার্ডের যে সুবিধা বা গ্রিন কার্ডের আবেদনে তারা ব্যর্থ হবেন অথবা সিটিজেনশিপের আবেদনে তারা ব্যর্থ হবেন। তো এটার ইম্প্যাক্ট অত্যন্ত সুদূরপ্রসারী ইম্প্যাক্ট, এটা প্রপোজালটা এখনো পাস হয় নাই যতটুকু আমি জানি, আমার ঠিক মানে আমার সামনে কাগজগুলো নেই, বাট যদি এটা কোনোভাবে পাস হয় তো প্রেসিডেন্ট ট্রাম্প তো ইতিমধ্যে অনেক কাজই করেছেন, যদি এটা পাস হয় তাহলে ইট উইল বি এ ডিজাস্টার ফর আমার কাছে মনে হয় যে শুধু বাংলাদেশি না দি অল দি ইমিগ্রেন্ট কমিউনিটি। আর আরেকটা জিনিস যেটা যে আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটি যেটা আপনি আগে জানতে চেয়েছিলেন যে কি কি বিষয় আমরা সাধারণত গুরুত্বের সাথে বিবেচনা করি যে রিপোর্ট করার জন্য মেক আপ করার জন্য, তার মধ্যে ইমিগ্রেশন ছাড়াও যেমন ধরেন আমাদেরকে হেলথ কেয়ার, একটা আপনি জানেন যে হেলথ কেয়ার এভরিবডি ইজ ইনভলভ ইন দ্য হেলথ কেয়ার, কারণ যেই আসে এই দেশে তাকে টিকা দিতে বলেন আর ডাক্তারের কাছে গিয়ে ব্লাড প্রেশার চেক করা হোক আর আপনার ব্লাডের সুগার চেক করা হোক বা যেতে হয় ডাক্তারের কাছে, রাইট? তো যার কারণে এই হেলথ কেয়ারের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তারপরে আপনার যেমন ধরেন কারো কাজ চলে যেতে পারে, ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে, তার জন্য ওই যে সোশ্যাল যে সুবিধাগুলো আছে ফুড স্ট্যাম্প এন্ড আদার্স, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমাদের দেখতে হয় যে এগুলোতে কোনো রিফর্ম আসতেছে কিনা, কোন ধরনের পরিবর্তন আনা হচ্ছে, কোন ধরনের চেঞ্জ আসতেছে কিনা। তারপরে আপনার হলো অ্যাফোর্ডেবল হাউজিং, এই যে আমাদের কমিউনিটি বা ইমিগ্রেন্ট কমিউনিটি ম্যাক্সিমামই এখন বাড়ি ভাড়া বা বাড়ি পাওয়ার যে অবস্থা তাতে খুবই তাদের পক্ষে এটা অত্যন্ত ব্যয়বহুল হয়ে যায়। এক্ষেত্রে অ্যাফোর্ডেবল হাউজিং এর সুবিধা যেটা আছে এখন বিভিন্ন সিটিতে বিভিন্ন সিটি কর্তৃপক্ষ বা সিটি গভর্নমেন্ট যারা দিয়ে থাকে বা স্টেট গভর্নমেন্ট এই বা ফেডারেল গভর্নমেন্ট থেকে যে সুবিধাগুলো দেওয়া হয় এই সুবিধাগুলোতে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা, এডুকেশনে কি কি সুবিধা নেওয়া, যেমন তারা নিউ ইয়র্ক সিটিতে সে অ্যাবাউট স্কুল সিস্টেমে যে কেউ যদি ভর্তি হতে চায় তার ইমিগ্রেশন স্ট্যাটাস জিজ্ঞেস করা অ্যাবসলিউট নিষিদ্ধ।
শুধু সেটি না বোধ হয় নিউ ইয়র্কে কোনো পুলিশ চাইলেই কাউকে জিজ্ঞেস করতে পারবে না যে তার অভিবাসন মর্যাদা কি, অর্থাৎ তিনি বৈধ না অবৈধ সেটিও জিজ্ঞেস করতে পারবে না।
জি জি, এটা নিউ ইয়র্কের মেয়রের একটা এক্সিকিউটিভ অর্ডার আছে যে নিউ ইয়র্ক সিটি পুলিশ কোনো সময় কোনো অভিবাসীকে জিজ্ঞেস করতে পারবে না সে বৈধ না অবৈধ, তার ইমিগ্রেশন স্ট্যাটাস সম্পর্কে প্রশ্ন করার কোন অধিকার তার নেই।
জি, আমরা আমরা আবু তাহের আপনাকে একটু থামিয়ে দু একটি বিষয় আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, আমরা আসলে এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুকে প্রচারিত হচ্ছে এবং সেখানে অনেক দর্শক মন্তব্য করেছেন, তার মধ্যে একজন হচ্ছেন শঙ্কর হালদার, তিনি একটি মন্তব্য করেছেন এবং একটি বিষয় জানতে চেয়েছেন, সেই বিষয়টিও আপনাদের দুজনের কাছ থেকে একটু ছোট করে জেনে নিব। তিনি লিখেছেন, দাদা, আমাদের দেশের নেতা বা নেত্রীরা ভোটের প্রচারে এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যান, এবার আমার প্রশ্ন, আমেরিকাতেও কি নেতা নেত্রীরা ভোটের প্রচারে এসে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন? আমি একটু যেতে চাই ফজলুর রহমান আপনার কাছে, আসলে কি আমেরিকার নেতা নেত্রীরা এসে প্রতিশ্রুতি দেন?
প্রতিশ্রুতি কিছু দেন, তারা কর্মসূচি ঘোষণা করেন যে তারা নির্বাচিত হলে কি কি তাদের প্রোগ্রাম, সেই দিক থেকে এগুলোকে প্রতিশ্রুতি ভাবা যায়, কিন্তু ওই ফলস্বরূপ বলে যে কথাটা বাংলাদেশে আছে যে প্রতিশ্রুতি দিলাম ইলেকশনের আগে, তারপরে ইলেকশনে পার হয়ে যাওয়ার পরে আর প্রতিশ্রুতির খোঁজ তো থাকে না, ওই প্রতিশ্রুতি যিনি দেন তারও খোঁজ ভোটাররা খুব কমই পায়, এদেশে অবশ্য ওইটা হয় না।
কিন্তু এদেশে তারা যে ধরনের প্রতিশ্রুতি দেন সেটি তো তাদের একার পক্ষে বাস্তবায়ন করাও সম্ভব নয়, কারণ বাংলাদেশের বাস্তবতা যদি আপনি ধরেন, কোনো একজন প্রার্থী যদি বলেন তিনি এখানে একটি রাস্তা করে দিবেন, সেটি তিনি চাইলে করতে পারেন, কিন্তু আমেরিকার প্রেক্ষাপটে নিশ্চয়ই সেটি নয়, এবং এখানে যেসব প্রতিশ্রুতি প্রার্থীরা দেন সেটি মূলত আসলে নীতি পরিবর্তন, নীতি সংক্রান্ত বিষয়, অভিবাসন সংক্রান্ত বিষয়, সেসব বিষয়, সেটি আসলে একজন প্রার্থীর পক্ষে তো একা কিছু করাও সম্ভব নয়। ফজলুর রহমান আপনি কি মনে করেন?
না, এটা সেটা ঠিক আছে, কিন্তু এই প্রতিশ্রুতি তারা দিলেও তারা চেষ্টা করে, তারা চেষ্টা করে এবং সেই প্রতিশ্রুতি মতো কাজ করার চেষ্টা করে। তা বাংলাদেশের যে জিনিসটা ঘটে অনেক সময় যে প্রতিশ্রুতি যিনি দিলেন তিনি হয়তো বিরোধী পক্ষের, তিনি নির্বাচিত হলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন তার পক্ষে ওই কর্মসূচি অনেক সময় পালন করাও অসম্ভব হয়ে যায়, কারণ তাকে সরকারের দিক থেকে অনেক ক্ষেত্রেই সহযোগিতা করা হয় না। এখানে ওইটা হয় না, সাধারণত এখানে যারা ক্ষমতাসীন থাকে তাদের বিরুদ্ধে পক্ষ যদি নির্বাচনে যেতে, কারণ এখন রিপাবলিকানরা আছে কিন্তু ডেমোক্রেট কোন বিজয়ী প্রার্থী, তার জন্য যে অর্থ বরাদ্দ থাকে সব ইয়েতে হেডে সেগুলো তারা পায়, তাদের ওই ওই সব অসুবিধা
আমরা বুঝতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি, আমাদের সঙ্গে আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে যে ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এবং সেক্ষেত্রে সিদ্ধার্থ ভট্টাচার্য তিনি দুটো মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অবশ্যই ইমিগ্রেশন একটা সমস্যা এবং তিনি ফজলুর রহমান আপনার সঙ্গে একমত হয়েছেন। তিনি আরও একটি মন্তব্যে লিখেছেন যে ট্রাম্পের ম্যানিফেস্টোগুলো কী কী, এটি নিশ্চয়ই আসলে প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনেক ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেগুলো এখন বাস্তবায়ন করার চেষ্টাও করছেন। আমরা একটু যেতে চাই আবু তাহের আপনার কাছে। আমরা বলছিলাম অনুষ্ঠানের খানিকটা আগেই যে আসলে কংগ্রেস এবং সিনেট দুটো জায়গাতেই ডেমোক্র্যাটরা চাইছে তাদের নিয়ন্ত্রণে নিতে, কিন্তু আসলে বাস্তবতা কি, সেটি কি আদৌ সম্ভব হবে? ভোটের সমীকরণ কি বলে?
ভোটের যে সমীকরণ বা জরিপে পর্যন্ত যেগুলো আসছে বিভিন্ন ভাবে, তাদের দেখা যাচ্ছে যে কংগ্রেসের স্লাইড আশা আছে, যে কংগ্রেসের লোয়ার হাউস যেটা, যে প্রতিনিধি পরিষদ যেটা, সেটাতে আপনার ডেমোক্রেটরা সম্ভবত খুব স্লাইট মেজরিটি পেতে পারে, বাট সিনেটে খুব একটা সম্ভাবনা নেই। সিনেটে আমার মনে হচ্ছে রিপাবলিকানদের আধিপত্যই থেকে যাবে এখন পর্যন্ত। কংগ্রেসের বেশ কিছু পদে, বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে যেখানে রিপাবলিকানরা দীর্ঘদিন থেকে তারা মানে ওই ওইখানে প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু এবারে নির্বাচনে দেখা যাচ্ছে তাদের সে জায়গাগুলো অনেকটা শেকি হয়ে যাচ্ছে, ইনক্লুডিং মনে করা হচ্ছে আমাদের নিউ ইয়র্কের আপনি স্ট্যান্ডার্ড আইল্যান্ড, আপনি জানেন যে সবসময় রিপাবলিকানদের দখলে থাকে, কিন্তু এবার মনে হচ্ছে ডেমোক্রেটরা সেই আসনটি নেওয়ার বেশ সম্ভাবনা দেখা দিয়েছে। এদিক থেকে বলা যায় যে কংগ্রেসের যে প্রতিনিধি পরিষদ, প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের সম্ভাবনা আছে যে তারা এবার মেজরিটি নিতে পারে, বাট সিনেটে সম্ভাবনা এখনো খুব একটা নেই।
জি, আমরা একটু একের প্রশ্ন নিয়ে ফজলুর রহমান আপনার কাছে যেতে চাই, কি দেখছেন ভোটের অঙ্ক অনুসারে আসলে কি সম্ভব কংগ্রেস নিয়ন্ত্রণ নেয়া ডেমোক্রেটদের পক্ষে?
আসলে প্রত্যাশা এবং বাস্তবতা তো দুই জিনিস, তো আমরা তো প্রত্যাশা করছি, যেমন প্রত্যাশা করেছিলাম মূল ইলেকশনে, যে আমরা তো সবাই ভেবেই নিয়েছিলাম, ধরেই নিয়েছিলাম যে হিলারি ক্লিনটন আমাদের প্রেসিডেন্ট হচ্ছে, কিন্তু হয়নি। তো এখানেও সেই রকম একটা বাস্তবতা মনে হয় বিরাজ করছে, যে আমরা তো আমরা প্রত্যাশা করছি যে দুই কক্ষেই আমরা যারা ইয়াদের পক্ষে আর কি, অভিবাসীদের পক্ষে যারা একটু উদার তারা জিতুক, কিন্তু সেটা কতটা সম্ভব হবে আমি খুব সন্দিহান।
কারণ আমাদের হাতে সময় নেই, আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে একটু বলে দিতে চাই যে আমাদের সঙ্গে আসলে অনেক শ্রোতা রয়েছেন, তাদের একজনের অন্তত পক্ষে একটি প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসতে চাই। আমাদের সঙ্গে যে শ্রোতা রয়েছেন তার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
প্রথমে শুভেচ্ছা তৌহিদ ভাই আপনাকে, অনুষ্ঠান খুব সুন্দর আজকে আলোচনা,
ধন্যবাদ।
আমার প্রশ্নটা হলো যে এই রাষ্ট্রপতি চার বছর অন্তর অন্তর নির্বাচন হয়, এখন যে মধ্যবর্তী নির্বাচন হচ্ছে 6 নভেম্বর, এটা আসলে এই নির্বাচনে কতটুক প্রভাব পড়বে কিনা সামনে, এবং আমাদের প্রবাসীরা ওই দেশে থাকেন এবং ব্যবসা বাণিজ্যের সাথে আমেরিকার সাথে সবার একটা সম্পর্ক আছে, এতে করে কোনো নতুন কোনো প্রভাব সৃষ্টি হতে পারে কিনা বা কোনো প্রভাব পড়তে পারে কিনা, ওই বিষয়টা আমি একটু পরিষ্কার জানতে চাই।
জি, আপনাকে একটু জানিয়ে রাখি যে এখন যে অবস্থা রয়েছে, আমরা আসলে সেই বিষয়টি নিয়েই কথা বলছিলাম যে কংগ্রেস এবং সিনেটে রিপাবলিকানরা নিয়ন্ত্রণে রয়েছেন এবং প্রেসিডেন্ট তিনিও রিপাবলিকান, যদি এই অবস্থার পরিবর্তন না হয় সেক্ষেত্রে এখন যা চলছে তাই চলবে, এবং অভিবাসী কমিউনিটি কতটা বেশি সোচ্চার হয়, তাদের ভোট কতটা বেশি ক্ষমতার পালা বদলে ভূমিকা রাখে সেটির উপর ডিপেন্ড করেই আসলে পরবর্তী অবস্থা তৈরি হবে, আমরা সেই বিষয় নিয়েই কথা বলছিলাম। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটিও আসলে আপনার প্রশ্নের উত্তরেই পাওয়া যাবে। আমরা একটু যেতে চাই আপনাদের দুজনের কাছে, এবং খুব সম্ভবত এটি আমাদের শেষ প্রশ্ন হবে, সেটি হচ্ছে আমরা যেমনটা ফজলুর রহমান বলছিলেন যে হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে এমনটা ধরে নেওয়া হয়েছিল, অনেকেই ধরেছিলেন কিন্তু সেটি হয়নি, এবং নির্বাচনের পরে ভোটের যে সমীকরণ দেখা গেছে তাতে দেখা গেছে যে অভিবাসী কমিউনিটি প্রত্যাশা অনুযায়ী আসলে ভোট দিতে জানেনি, এবং যারা গিয়েছেন তাদের মধ্যে তো তারা তাদের বিবেচনায় ভোট দিয়েছেন, কিন্তু অভিবাসী কমিউনিটিকে ওই পরিমাণ উজ্জীবিত করা সম্ভব হয়নি, যে কারণে তারা ততটা বেশি ভোট কেন্দ্রে যাননি, ভোট দেননি, এবং সেটি একটি প্রভাব তো ফেলেছে, এবং সে কারণেই আপনাদের দুজনের কাছে প্রশ্ন। আপনারা নিউ ইয়র্কে রয়েছেন, আমরা মূলত শেষ করতে চাই বাংলাদেশি আমেরিকান কমিউনিটিকে নিয়ে, আসলে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ঠিক ভোট দেওয়ার ব্যাপারে কতটা বেশি আগ্রহী, তারা মধ্যবর্তী নির্বাচনে কি আসলে ভোট দিতে যাবেন, কারণ তারা যদি ভোট দিতে নাও যান না যান তাহলে আসলে তারা কি ভাবছেন, তারা কতটা বেশি তৎপর সেটি কোনো প্রভাব তো রাখছে না। এই কারণেই আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে বাংলাদেশি কমিউনিটি মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে ঠিক কতটা আগ্রহী, এবং মূলধারার রাজনীতিবিদরা অর্থাৎ অন্য দেশের কমিউনিটির নেতারা বাংলাদেশি আমেরিকান ভোটারদের উজ্জীবিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? আবু তাহের আপনি যদি বলেন।
যেটা আগে বলেছিলাম যে আপনার আমাদের বাংলাদেশি কমিউনিটি, আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটিতে বা বিভিন্ন অন্যান্য জায়গায় যেগুলো বিভিন্ন পকেট আছে যেখানে বাংলাদেশিরা অবস্থান করেন, যেমন নিউ ইয়র্ক সিটি আপনি মনে করেন জ্যাকসন হাইট, তারপরে জ্যামাইকা, পার্কচেস্টার, ব্রঙ্কসের, বাংলাদেশি কমিউনিটির লোকরা বেশিরভাগ অবস্থান করেন। তো ওই জায়গাগুলো যারা প্রার্থী, যেমন যদি আমি বলি জামাইকার হিলসাইড অ্যাভিনিউ, ওইখানে জন রু সিনেটে স্টেট সিনেটে প্রতিনিধিত্ব করছেন, এবং তিনি ওইখানে আমাদের কমিউনিটির দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন, তাদেরকে এনার্জাইজ করছেন, উজ্জীবিত করছেন। আপনি একটা জিনিস জানেন যে যখন এই স্টেট যেকোনো একজন প্রার্থী যখন তার এলাকার কনস্টিটিউয়েন্টের ভোটারদেরকে উজ্জীবিত করবেন, তিনি যদি ভোট কেন্দ্রে যান তাহলে শুধু তাকেই ভোট দেবেন না, তিনি কংগ্রেসেও ভোট দেবেন এবং স্টেটের যেতেও ভোট দেবেন, রাইট? তাহলে যে কেউ যদি তাকে উজ্জীবিত করতে পারে তাহলে আলটিমেটলি এভরিবডি উইল বি বেনিফিটেড। সো এক্ষেত্রে আমি মনে করি যে অন্য যেকোনো বছরের থেকে এবছর যারা আমাদের বাংলাদেশে যে কনস্টিটিউয়েন্ট যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলোর মানুষ অনেক বেশি উজ্জীবিত। তারা প্রতিদিনই দেখা যাচ্ছে প্রার্থীরা তাদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন, সাইন কালেকশন করছেন, ভোটার রেজিস্ট্রেশন তাদেরকে উজ্জীবিত করছেন এবং ভোটের দিন যাতে তারা ভোটে আসেন সে বিষয়টি তাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে এর গুরুত্বটা তুলে ধরা হচ্ছে। এবং আমার মনে হয় যে বাংলাদেশি কমিউনিটির উপলব্ধি যেটা সেটা হচ্ছে যে এবারের এই ইলেকশনটাকে তারাও অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে ইলেকশনে যদি আমরা পার্টিসিপেট করি এবং কোনোভাবে পরিবর্তন আনতে পারি তাহলে আলটিমেটলি আমাদের কমিউনিটি এবং সবকিছুই বেনিফিটেড হবে।
জি ফজলুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আসলে প্রার্থীরা বাংলাদেশি আমেরিকান ভোটারদের উজ্জীবিত করার জন্য কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং সেক্ষেত্রে আসলে আপনাদের সংবাদ মাধ্যমগুলো, নিউ ইয়র্কে যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তাদেরকে আসলে তারা কি ধরনের অনুরোধ করছেন বা কি ধরনের প্রচারণার তারা ব্যবহার করছেন মিডিয়াগুলোকে?
প্রথমত হচ্ছে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি অভিবাসী যে ভোটার যারা আছেন
জি
তারা কিন্তু শতভাগ প্রত্যাশার দিক থেকে তারা মনে করেন যে ডেমোক্রেটরা সব জিতে আসুক, মানে যাদের অন্তত ইমিগ্রান্টদের প্রতি
আসলে নিউ ইয়র্ক তো ডেমোক্রেটদেরই রাজ্য।
ইন প্র্যাকটিস আমি বলি একটু, ইন প্র্যাকটিস আমরা আগের তুলনায় অনেক বেশি এখন এই নির্বাচন নিয়ে আমরা সচেতন, সজাগ এবং সোচ্চারও। আমাদের বিভিন্ন ক্যান্ডিডেটের পক্ষে আমাদের ক্যাম্পেনেও অনেক বাঙালি এখন যায় ভোট কেন্দ্রেও আগের তুলনায় অনেক বেশি উপস্থিত হয় এবং ভোট দেন। এবং সবচেয়ে আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে মেয়েরা এখন কিন্তু আমাদের মেয়েরাও অনেক ক্যাম্পেইন করে, এই বিশেষ করে ডেমোক্রেটদের পক্ষে অনেক বেশি ক্যাম্পেইন করে এবং ওই যে বিভিন্ন যে অনুষ্ঠান অনুষ্ঠান গুলো হয় ওদের ক্যান্ডিডেটদের সমর্থনে সেসব জায়গাতেও পুরুষের পাশাপাশি যথেষ্ট মেয়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুতরাং এদিক থেকে বলবো যে নির্বাচনের ব্যাপারে, ভোট দেওয়ার ব্যাপারে আমরা অনেক বেশি সচেতন হয়েছি, সজাগ হয়েছি এবং সক্রিয় হয়েছি।
জি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং দর্শক এবং শ্রোতা, আপনাদের যাদের মন্তব্য পড়তে পারলাম না অথবা যাদের প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে মধ্যবর্তী নির্বাচনে কি হয় সেটি দেখতে খুব বেশি অপেক্ষা করার আর দরকার নেই, কারণ সামনেই নভেম্বর এবং নভেম্বরের মাঝামাঝির পরেই মূলত আসলে জনমত জরিপ এবং 19 তারিখের পরে ফলাফল, সব মিলিয়ে আমরা নিশ্চয়ই আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আজকের মতো এখানেই শেষ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।